অ্যাডলেডের রিফিউজি সাপোর্ট ওয়ার্কার রূপানন্দ রয়, তিনি এথনিক মাইনরিটির থেকে প্রথম বাংলাদেশি নারী যিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজে ইউনিভার্সিটি অফ অ্যাডলেড থেকে সম্প্রতি পিএইচডি করেছেন। মিস রয় বাংলাদেশের পার্বত্য অঞ্চলে চাকমা উপজাতীয় গোষ্ঠীভুক্ত। 2009 সালে অস্ট্রেলিয়ায় আসেন ছাত্রবৃত্তিতে। কথা বলছি রূপানন্দ রয়ের সঙ্গে। রূপানন্দ রয়, এসবিএস রেডিওর বাংলা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আপনি তো পিএইচডি করেছেন সম্প্রতি অ্যাডলেড ইউনিভার্সিটি থেকে, তো আপনার অনুভূতিটা আমাদের শ্রোতাদের বলুন।
আমার পিএইচডিটা কমপ্লিট হলো 2017 সালে। আমি খুবই আনন্দিত, কারণ সত্যি কথা বলতে গেলে এটা খুবই একটা চ্যালেঞ্জিং ফেজ ছিল আমার লাইফে। খুব একটা সোজা ছিল না সবকিছু মিলিয়ে। আমার সুপারভাইজারের যে ডিমান্ড ছিল, আমার পার্সোনাল লাইফের যে ফেজ চলছিল, সবকিছু মিলিয়ে একটু চ্যালেঞ্জিং পর্যায়ে ছিল। তো খুব আমি আনন্দিত যে অবশেষে সাকসেসফুলি শেষ হলো। ইনফ্যাক্ট আমি জানি না আপনি অলরেডি জানেন কিনা, গত 16 জানুয়ারিতে প্রথম আলোতে যে একটা স্পেশাল ফিচার আসে প্রতি সপ্তাহে নারী মঞ্চ নামে, সেখানে আমার নিউজটা ওরা ফিচারটা করেছিল। এবং ওদের ফোকাসটা ছিল যে আমি বাংলাদেশের যে সকল গোষ্ঠীগুলো রয়েছে আদিবাসীদের মধ্যে আমি প্রথম নারী যে কিনা পিএইচডিটা করেছিল। তো আমার ক্ষেত্রে মানে যখন ওই পার্থ শঙ্কর সাহা সাহেব আমাকে জিজ্ঞেস করলো যে আমার অনুভূতি কি, আমি বললাম যে আসলে আমার মিশ্র অনুভূতি সত্যি কথা বলতে গেলে। কারণ অন দ্য ওয়ান হ্যান্ড আমি খুশি যে আমি প্রথম, এবং মানে যে কোনো পজিটিভ অ্যাচিভমেন্টে খুবই ভালো লাগে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি একটু কি বলবো, আপসেট যে কেন এত দেরিতে 2017-তে কেন। কারণ আমাদের মধ্যে কিন্তু মেল পিএইচডি ওটা কিন্তু বলতে গেলে তোরের বা আশির দিকেও চলে আসতে পারে। তো আমি এটাই চিন্তা করি যে একজন নারী কেন এত সময় লাগলো আমাদের।
আপনার যে সাবজেক্টটা ছিল সেটা তো ছিল দি পলিটিক্যাল ইকোনমি অফ লেবার মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ, পাওয়ার পলিটিক্স এন্ড কনটেস্টেশন। তো আপনি এটা সম্পর্কে আমাদেরকে বলেন যে এটা কি, আপনাদের এটা কি ছিল?
আচ্ছা, আমার ফোকাসটা ছিল যে আমাদের দেশ থেকে যারা শ্রমিক ভাই বোনরা বিদেশে যান, বিশেষ করে মালয়েশিয়া সিঙ্গাপুর বা মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে প্রতি বছর, তো ওনাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে যে ফর্মাল পলিসিগুলো রয়েছে, আমি দেখলাম যে ইন্ডিপেন্ডেন্স থেকে সে 71 সাল থেকে এই পর্যন্ত পলিসিগুলো কোনভাবে ইভলভ হলো। তো আমি ফাইন্ডিংসে যেটা পেলাম যে 70-এর দশকে বা শুরুর 80-এর দশকের দিকে পলিসিগুলোর ফোকাস খুব একটা ছিল না। ধরেন শ্রমিক ভাইরা অ্যালাউড ছিল না যে একটা কন্ট্রাক্ট ব্রিচ করবে যদি এমপ্লয়ার ভালো না লাগে ওনাদের কাছে। কিন্তু এটা 90-এর দশকে এসে বা মোর স্পেসিফিকলি 2000-এর সালের শুরুর দিকে এটা মানে এই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যায়, এবং আমি দেখলাম যে একটা রাইটস ফোকাস চলে আসে আমাদের পলিসিগুলোতে, যেটা কিনা ভালো দিক। কারণ এখন ওদের রাইটস গুলো মোর ইনক্লুডেড আমাদের পলিসির মধ্যে। তো আমি এটাই দেখার চেষ্টা করছিলাম যে এইভাবে যে ইভলভ হলো এটার কারণটা কি, কাদের ভূমিকা বেশি, এনজিও রা কতটুকু ভূমিকা পালন করলো, সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, এইগুলো নিয়ে আমার অ্যানালাইসিসটা ছিল।
আপনি অস্ট্রেলিয়ান হিউম্যানিটেরিয়ান সেটেলমেন্ট প্রোগ্রাম টিম সাউথ অস্ট্রেলিয়ায় সেখানে কাজ করছেন, তো সেখানে কাজ করার ব্যাপারে কিছু আমাদের বলবেন কি আমাদের শ্রোতাদের?
অস্ট্রেলিয়া হলো ভিক্টোরিয়া বেসড একটা অর্গানাইজেশন, কিন্তু ওরা 2017-এর অক্টোবর থেকে সাউথ অস্ট্রেলিয়ায় ওরা কাজটা শুরু করে প্রজেক্ট পাওয়ার পর থেকে সরকারের পক্ষ থেকে। তো এই প্রোগ্রামটার, HSP প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হলো যে বাইরে থেকে মানে ওভারসিজ থেকে যারা 200 বা 202 ভিসায় অস্ট্রেলিয়ায় আসে, যেটা কিনা রিফিউজি এবং হিউম্যানিটেরিয়ান এন্ট্রান্স ভিসা, তাদেরকে সেটেলমেন্ট সাপোর্ট দেওয়া। ধরেন একজনের অ্যাকোমোডেশন দরকার, একজনের মেন্টাল হেলথ সাপোর্ট দরকার, আরেকজনের লিগাল ইস্যু সাপোর্ট দরকার। আমরা ওদের সাথে দেখা করি শুরুর দিকে অ্যারাইভালের পরপর, তারপর ওদের অ্যাসেস করি আমরা যে কার কি প্রয়োজন। এটা বাচ্চা হোক বা ধরেন 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা হোক, ওনাদের যাবতীয় যা ইন্ডিভিজুয়াল নিডস আমরা ওগুলো অ্যাসেস করি, এবং সেই হিসেবে আমরা সাপোর্ট দিয়ে থাকি। ধরেন একজনের টেফ এনরোলমেন্ট দরকার, আরেকজনের 5 বছরের শিশুর স্কুলে যাওয়া দরকার, আমরা এনরোলমেন্টটা করে থাকি। তো যেহেতু আমি সবসময় মাইগ্রেশন মানে জেনারেলি আমি যেহেতু মাইগ্রেশন নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম। আমি খুব প্রিভিলেজ মনে করি যে আমি প্রফেশনাল লাইফেও এমন এক অর্গানাইজেশনের সাথে জড়ালাম যে কিনা এই রিফিউজিদের নিয়ে খুব হাইলি কনসার্নড।
আপনার একটু পেছনের কথাগুলো একটু শুনি, আপনি বাংলাদেশে কি করতেন?
আমি 2009 এ অস্ট্রেলিয়া আসলাম, তো এর আগে আমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় এক সেমিস্টারের মতো ছিলাম। আমার ডিপার্টমেন্ট ছিল সোশিওলজিতে। আমি বেসিক্যালি বাংলাদেশে স্টুডেন্টই ছিলাম, আমার ফ্যামিলি ঢাকায়, এখনো ঢাকায়, কিন্তু আমরা অরিজিনালি রাঙ্গামাটি থেকে, তো ওখানে আমি ফুল টাইম স্টুডেন্টই ছিলাম।
বাংলাদেশে উপজাতি বা আদিবাসী বলতে যেটা আমরা বুঝি, যে তাদের সুবিধা অসুবিধা দিকটা আপনি একটু বলবেন কি?
আসলে আমি বলতে গেলে আমি আমি নিজেকে লাকি মনে করি যে আমি প্রিভিলেজ অবস্থায় উঠে আসছি, কারণ আমার স্কুল হলো হোলি ক্রস কলেজ, হলো হোলি ক্রস কলেজ, এবং ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আমি চান্স পেয়েছিলাম। তো সবকিছু চিন্তা করলে আমি বলতে গেলে আমি অনেকের চাইতে বেশ প্রিভিলেজ। এবং আমার ক্ষেত্রে যে ডিফারেন্সটা আমি লক্ষ্য করি সেটা হলো আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে ফুল সাপোর্ট ছিল। কখনো কিন্তু কেউ আমাকে বাধা দেয়নি যে না এখন তুমি ম্যারিড, এখন তোমার ফোকাস পড়ালেখা না, অন্য কিছু হওয়া উচিত, কেউ কিন্তু এই কথা বলেনি। তো সেক্ষেত্রে আমি মনে করি আমি বেশ প্রিভিলেজ। কিন্তু সত্যি কথা বলতে গেলে এখনো কিন্তু অনেকেই রয়ে গেছে যে হয়তো গ্রামে বেশ কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয়, তারপর হয়তো ফ্যামিলির পক্ষ থেকে খুব বেশি একটা সাপোর্ট পায় না, কারণ হয়তো ওদের ইকোনমিক স্ট্রাগল চলছে। তো সবকিছু মিলিয়ে আসলে আমি বলবো আমি প্রিভিলেজেই ছিলাম।
আপনাকে আর একটি প্রশ্ন করবো, যে আপনি এই যে কাজটি করছেন এখানে, এই কাজটি করার পিছনে কোনো অন্তরায় বা কোনো বাধা, বা কাজটাকে আপনি কিভাবে উপভোগ করছেন?
মানে আমার এইমস অস্ট্রেলিয়া বর্তমান কাজটা,
বর্তমানে কাজটা আপনি কিভাবে এনজয় করছেন, নাম্বার ওয়ান, নাম্বার টু আপনি কাজটাকে কি চোখে দেখছেন?
আচ্ছা, আমি প্রথম পয়েন্টের ক্ষেত্রে বলবো যে আমার ফর এক্সাম্পল আমার পিএইচডি সময় আমার আমার নলেজটা ছিল জেনারেল মাইগ্রেন্টস বা একটা ম্যাক্রো পর্যায়ে। আমি কিন্তু কারোর ইন্ডিভিজুয়াল স্টোরি জানতাম না, ওদের ওদের কি বলবো শ্রমিক জীবনে আসার পরের চিত্র আমি জানতাম না, এটা একটা জাস্ট একটা ভার্চুয়াল একটা নলেজ ছিল যে সামগ্রী। কিন্তু এই জবটার সুবিধা হলো আমি ইন্ডিভিজুয়ালি সবার স্টোরি আমার জানার সুযোগ হচ্ছে, আমি সবার সাথে কথা বলতে পারছি, ওদের অস্ট্রেলিয়া আসার পেছনে কারণটা কি বা ওরা কেন বাধ্য হলো নিজের দেশের এখানে চলে আসতে, সবার স্টোরি আমি জানতে পারি। আমার মনে হয় এটাই ওয়ান অফ দ্য বিগেস্ট বেস্ট পার্টস অফ দিস জব। কিন্তু অসুবিধাটা হলো বাজেট। আমরা বুঝি যে আমাদের ক্লায়েন্টদের অনেক অসুবিধা থাকে, এবং সত্যি কথা বলতে গেলে আমরা যতই চেষ্টা করি না কেন যদি বাজেটের একটু ঘাটতি থাকে, সেক্ষেত্রে এটা বিশাল একটা থ্রেট যে আমরা ওদেরকে সার্ভিস দিতে পারি না।
আপনি অস্ট্রেলিয়াতে রিফিউজিদের নিয়ে কাজ করছেন, আপনি কি বাংলাদেশে আপনার গোত্রীয় মানুষদের জন্য কোনো কিছু করার পরিকল্পনা আপনার মাথায় রেখেছেন?
জি অবশ্যই, পরিকল্পনা বলতে এখনো কোনো সলিড প্ল্যান নেই, তবে অবশ্যই আমার ইচ্ছা আছে। এবং যেহেতু আমার মাত্র আমার পিএইচডিটা শেষ, সেক্ষেত্রে আমি হয়তোবা কন্ট্রিবিউট করতে পারবো আমার রিসার্চ স্কিলস নিয়ে, কারণ আমাদের যে রিজন সিএইচডি চিটাগাং হিল ট্র্যাক্স, ওখানে কিন্তু অনেক এখনো রিসার্চের বেশ ঘাটতি রয়েছে। আমি চাই যে ওই টপিকগুলো সামনে আসুক, আমি যতটুকু পারি হেল্প করব, সেই হিসেবে রিসার্চ ম্যাটেরিয়ালস যদি আমি অ্যাক্সেস করতে পারি খুব ভালো হয়। এবং যেহেতু এখনো ওটা আন্ডার ডেভেলপড একটা এরিয়া, একটা জোন, সেই হিসেবে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের বেশ চান্স রয়েছে ওখানে। তো সেক্ষেত্রে আমি কিছু করার অবশ্যই চেষ্টা করব, কিন্তু অনেস্টলি মানে এখনো সলিড কোনো প্ল্যান নেই।
রূপানন্দ রয়, এসবিএস বাংলা অনুষ্ঠানকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সঙ্গে আপনাকে কংগ্রাচুলেট করছি ফর ইওর পিএইচডি ডিগ্রি। ধন্যবাদ।
থ্যাংক ইউ, ধন্যবাদ।